এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে পাকের আলোকে সামাজিক পর্যালোচনামূলক অনুষ্ঠান এমন এক সময় আসবে, দূরের কাছের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগত। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা সামাজিক পর্যালোচনামূলক একটি বিষয় নিয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শ্রবণ করি। তো আজকেও একটি বিষয় আমরা নিয়েছি, দুজন মাশাল্লাহ সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গেই আমরা আলোচনা শুনব, দিক নির্দেশনামূলক শিক্ষণীয়, যেটা আমার আপনার জীবনের আপনার আমলের ক্ষেত্রে আমাদের কাজে আসবে। আর আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে ইসলামী ভাইদের জন্য আর ইসলামী বোনদের জন্য সরাসরিভাবে যদিও বিষয়টির কোনো সম্পর্ক নেই, কিন্তু ইসলামী বোনদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের জানার অনেকগুলো বিষয় রয়েছে। তো বিশেষ করে দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আজকের বিষয় সম্পর্কে আমরা জেনে নিই, তারপর আমরা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজওয়াজাল দুরুদ শরীফের ফজিলতের মাধ্যমে আমরা আলোচনার দিকে অগ্রসর হব। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদে দুনিয়াবি কথাবার্তা। এ সম্পর্কে আমরা হাদিসে মোবারক শ্রবণ করব, কয়েকটা দিক আমরা আলোচনাতে আজকে নিয়ে আসব। যেহেতু আমরা সকলেই জানি মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বড় নিয়ামত, এই নিয়ামতের কদর আমরা কিভাবে করব, এর অনেকগুলো দিক আমাদের জন্য। মসজিদ সম্পর্কে আমরা কয়েকটি দিক নিয়ে আজকে আলোচনা শ্রবণ করব, মসজিদে দুনিয়াবি কথাবার্তা, মসজিদের আদব, মসজিদের প্রতি সম্মান, আনুষাঙ্গিক যে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য এলমে দিন শিখার আমাদের সৌভাগ্য হবে। তো দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনাতে যাওয়ার পূর্বেই এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার লিখিত একটি গুরুত্বপূর্ণ একটি রিসালা যার নাম হচ্ছে মসজিদ সুবাসিত রাখুন, এর শুরুতেই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত বারাকাত তা তিনি লিপিবদ্ধ করেন আত-তারগিব ওয়া আত-তারহিব হাদিসে মোবারকা থেকে। আসুন আমরা শ্রবণ করি এবং এর উপর ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত, কত বড় মর্যাদাবান ওই ব্যক্তি, কত বড় সৌভাগ্যবান, সৌভাগ্যশীল ওই ব্যক্তি যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে। অসম্ভব বলতে কিছু নাই, হয়তো আমরা অনেক সময় দর্শক শ্রোতা আমরা ভেবে থাকি 1000 বার দুরূদ শরীফ একেবারে আমার আপনার জন্য একেবারে সহজ, যদি আমাদের সৎ ইচ্ছা থাকে। যেমন একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ যদি আমরা 1000 বার পাঠ করি তাহলে হয়তো বেশি সময় আমাদের প্রয়োজন হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর কিতাবের মধ্যে এটাও রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ যেটা আমি এখন পাঠ করলাম একবার পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেবে।
সুবহানাল্লাহ,
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ শরীফের ফজিলত বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করবে। এটা আমাদের আলোচ্য বিষয় হাদিসে পাকের আলোকে। আমরা শুরুতেই হাদিসে মোবারক ইনশাল্লাহ সামিল করব, এরপরে দুজন সম্মানিত মুবাল্লিকে দাওয়াত ইসলামী যাদের থেকে আজকে আমরা আলোচনা শুনব শিখব তারা আমাদের সঙ্গে, আমরা তাদের থেকে ইনশাল্লাহ আলোচনা শ্রবণ করব। তো হাদিসে মোবারকা শোয়াবুল ইমান তৃতীয় খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2962। হাদিসে পাকে এবাক এসেছে তাজেদার রিসালাত শাহিন শাহে নবুয়াত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশহাদ করেন, মানুষের উপর এমন এক সময় আসবে মসজিদে দুনিয়াবি কথাবার্তা হবে, তোমরা তাদের সাথে বসিও না, কারণ আল্লাহ তাআলার সাথে তাদের কোনো কাজ নেই। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করলাম যে এমন এক সময় আসবে মসজিদে মানুষের দুনিয়াবি কথাবার্তা হবে, আমাদের অনুষ্ঠান হচ্ছে এমন এক সময় আসবে। তো দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে এই হাদিসে মোবারকা যদি আমরা একটু ভালোভাবে ভেবে দেখি, আমি একজন মুসলমান মসজিদ আমি প্রবেশ করি, তাহলে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণী এই ফরমান কতটুকু একজন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। এমন এক সময় আসবে মসজিদে দুনিয়াবি কথাবার্তা হবে, এখানে আমরা আজকে আলোচনাতে এই বিষয়টা আমরা নিয়ে আসতে চাচ্ছি। দর্শক শ্রোতা, যে 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা ইরশাদ করেছেন আমাদের জন্য, এমন এক সময় আসবে, তো এমন এক সময় আসবে যে ওই সময় কি এখন আমাদের মাঝে এসেছে কিনা, তাও আমরা মোবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ জানতে চাইব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা সঙ্গে চাচ্ছি, আপনি আমাদেরকে সঙ্গ দিবেন, এর মাধ্যমে ইলমে দ্বীন শিখার একটা সুব্যবস্থা হয়ে যাবে। কার কাছে যাব? দুইজন সম্মানিত মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে ডান দিক থেকেই সুন্নাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুবারাকা আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক কাদের আত্তারি সাহেব আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আমরা রফিক ভাই থেকে আলোচনা শুরু করবো।
আজকের যে বিষয় আপনি বেছে নিয়েছেন ইমরান ভাই, বিষয়টা খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মুসলমানদের ইবাদতগাহ মসজিদ এমন একটি স্থান যে স্থানকে হাদিসে মুবারকায় বলা হয়েছে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো এই সর্ব উৎকৃষ্ট জায়গার যে গুরুত্ব রয়েছে, যে মাহাত্ম্য রয়েছে, সে বিষয়ে অনেক মুসল্লি অনেক মুসলমান যারা ইলমে দ্বীন থেকে দূরে, যারা যাদের মধ্যে লা দিনিয়াত রয়েছে, দিন সম্পর্কে যারা অজ্ঞ, বা এমনও বলতে পারি যে যারা হয়তো কিছুটা জানে কিন্তু মানে না, আবার যারা মানে তারা আবার পরিপূর্ণভাবে মানে না। তো বুখারী শরীফের একটি হাদিস প্রথম খণ্ডে এসেছে, এই হাদিসে মুবারাকাটি, এই ঘটনা থেকে আমরা অনেক মাদানী ফুল রয়েছে, আর তা হচ্ছে এই যে সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা একবার দাঁড়িয়েছিলেন মসজিদে নববীতে, এমন সময় তিনি অনুভব করলেন যে পিছন থেকে কাকে তাকে কেউ একটা কঙ্কর নিক্ষেপ করেছে, ছোট্ট কণা, পাথর কণা নিক্ষেপ করেছে। তো তিনি তাকিয়ে দেখলেন যে সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা।
তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইশারা করে, ইঙ্গিত করে বললেন যে ওই দুজন ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো, ইঙ্গিত করে বললেন। তখন হযরত সাইয়েদুনা সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুজনকে নিয়ে এলেন হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন ওই দুজন ব্যক্তি আগন্তুক যখন এলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কোথাকার অধিবাসী, কোথায় তোমরা থাকো? তখন তারা দুজনই বললেন যে আমরা তায়েফের অধিবাসী, আমরা তায়েফ থেকে এসেছি।
আচ্ছা,
তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তোমরা মদিনার অধিবাসী হতে তাহলে আজ তোমাদের দুজনকে আমি শাস্তি দিতাম।
আল্লাহ আল্লাহ,
কেননা তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী বালি ওয়াসাল্লামের এই মসজিদ মসজিদে নববীতে তোমরা উচ্চ স্বরে কথা বলেছো।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই যে একটা শিক্ষা, আর এই কথা তিনি কেন বললেন যে যদি তোমরা মদিনার অধিবাসী হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম, কারণ ছিল যে মদিনার অধিবাসী যারা তারা মসজিদের আদবকে ভালো করে জানতেন, তারা আল্লাহর নবীর কাছ থেকে শিখে নিয়েছিলেন, জেনে নিয়েছিলেন। এই জন্য তিনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে তোমরা কোথাকার অধিবাসী। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে মসজিদ নববী, সেখানকার আদব এই ছিল যে তোমরা উচ্চ কণ্ঠে অর্থাৎ মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলো না। এখন এখানে মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলা, সেক্ষেত্রে এই আদেশ, আর সেখানে যদি দুনিয়াবি কথাবার্তা যারা বলবে তাদের অবস্থা কি হবে?
আল্লাহ আল্লাহ আল্লাহ।
বিশেষ করে আজকাল দেখা যায় ইমরান ভাই যে মসজিদের মধ্যে আল্লাহর ঘর, এই শ্রেষ্ঠ স্থান, সর্বোৎকৃষ্ট স্থান, এই মসজিদের মধ্যে মানুষ একদিকে তো শোরগোল করে, উচ্চ বাচ্য করে, একদিকে দুনিয়াবি কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে সেক্ষেত্রে আমরা কিছুটা অনুমান করতে পারি। আল জামিউ সগীর 322 পৃষ্ঠায় মজুদ রয়েছে যে হযরত সাইয়েদুনা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শেখ ইবনে হুমাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরাতে উদ্ধৃত করেছেন যে মসজিদে মুবার কথাবার্তা বলার মাকরু তাহরিমা এবং নেকিগুলোকে খেয়ে ফেলে। মুবা কথা, ইমরান ভাই, মুবা কথা বলতে আমরা অনেকেই হয়তো মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছেন আমরা জানি যে মুবা কথা হচ্ছে যে কথার মাঝে না দুনিয়াবি কোনো ফায়দা রয়েছে, কল্যাণ রয়েছে না, অর্থাৎ না দিনের কোনো ফায়দা রয়েছে না দুনিয়ার কোনো ফায়দা রয়েছে, এমন কথাবার্তাকে বলা হয় মুবা কথাবার্তা।
এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিশেষ করে আজকে আমাদের যে আলোচনা মসজিদ, এখানে প্রথমে মসজিদের যে বিষয়টা, আপনার একজন মুসলমান বালেক হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত সে মসজিদে সে অবশ্যই যাবে, কিন্তু মসজিদে আমরা যারা যাই স্বাভাবিকভাবে তাদের যে চিন্তা চেতনা নিয়ত যেটাই থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য আমি মসজিদের মধ্যে আমি গেলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মসজিদে গিয়ে রাজি করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা তাও সম্ভব, আবার মসজিদে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করাও কি সম্ভব? এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে আমি মসজিদে যাব, মসজিদে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগি করব, আল্লাহকে আমি রাজি করব। যেহেতু মসজিদে একবার নয়, আমাকে আপনাকে একাধিকবার মসজিদ আমাদেরকে যেতে হবে অবশ্যই। আর মসজিদ আমরা সবাই জানি সবচাইতে শান্তি প্রশান্তির যে জায়গা স্থান হচ্ছে কি মসজিদ। কিন্তু আমরা কি জানি কিছু মানুষ মসজিদে গিয়েও তার আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টিকে নিচ্ছে। এখানে যে আমরা শুরুতে যে হাদিসে মোবারকা যেটা আমরা শ্রবণ করলাম, এর মধ্যে যে একটা শব্দ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মসজিদে কথা বলে, দুনিয়াবি কথা যারা আশ্রয় নেয়, এদের ব্যাপারে বলে তোমরা তাদের সাথে বসিও না। এই যে একটা কথা, একটি শব্দ, মানে সে কত বড় অপরাধী। আমাকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে বুঝতে হবে এই হাদিসে পাকে যে তোমরা তাদের সাথে বসিও না। কাদের সাথে? যারা মসজিদে দুনিয়াবি কথাবার্তার আশ্রয় নেয়। এরপরের অংশ, কারণ আল্লাহ তাআলার সাথে তার কোনো কাজ নাই। দেখেন, একজন মানুষ মসজিদে যায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আমি গেলাম, আপনি মসজিদে প্রবেশ করেন, মসজিদের ইমাম থেকে শুরু করে তামাম মুসল্লি যারা পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইজ যারা মসজিদে প্রবেশ করে, এর কিন্তু একটা সম্পর্ক মহান রব্বুল আলামিনের সাথে আমার একটা কি হবে, সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যারা এই ধরনের কাজ যারা মসজিদে করে, সম্পর্ক হবে তো দূরের কথা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তাদের কোনো কাজে নেই। আমরা আলোচনাতে আসব, দর্শক শ্রোতা আমরা মনোয়ার বাড়ি থেকে কিছু আলোচনাতে যাব মাত্র আমাদের আলোচনা শুরুর দিকে। আমরা ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের মাঝে, হয়তো এই মাদানী চ্যানেল আজকে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে উপহার দিলেন। আমরা অনেক সময় বলি যে মসজিদ সম্পর্কে তো আমরা জানি, এমন একটি সময় আমরা বুঝলাম যে মসজিদটা আপনার ইবাদতের জন্য ছিল, সে মসজিদে আল্লাহ তাআলার পানা, না জানি কত কিছু হচ্ছে। মনোয়ারের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। জি মনোয়ার,
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মসজিদের প্রকৃত আদব করতে পারে, আদব বজায় রাখতে পারে, সে তৌফিক দান করুক,
আমিন।
আর মসজিদে যত নীরব থাকা যায় ততই উত্তম।
জি,
আর নীরবতা এটা ইবাদতের মধ্যে ইখলাস আনারও মাধ্যম, পাশাপাশি নীরবতা অনেক ইলম অর্জনের একটা দরজা।
জি,
আর আখিরাতের চিন্তার জন্য নীরব থাকা এটা অনেক বড় মূল্যবান একটা কাজ।
জি,
আজকে যে বিষয়টি যে মসজিদের দুনিয়াবি কথা বলা, মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, এটা আমাদের ছোট থেকে বড় আমরা সবাই প্রায় জানি।
জি,
কিন্তু এখানে মূল বিষয় হলো যে মসজিদ দুনিয়াবি কথা বলা হারাম, কিন্তু দুনিয়াবি কথা কোনটা, দিনী কথা কোনটা, এই দুটোর পার্থক্য না করার কারণে।
জি,
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে দুনিয়াবি কথা বলতে নিষেধ করেছেন এবং দুনিয়াবি কথা যারা বলে তাদের সংস্পর্শে বসতেও নিষেধ করেছেন, এই বিষয়টা যখনই আমরা ভুলে যাই তখনই আমাদের দ্বারা এই ধরনের অপকর্ম, এই ধরনের আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজ হয়। একটি উদাহরণ দিই, আমার একটি প্র্যাকটিক্যাল দেখা, মসজিদের মধ্যে মানুষ দুনিয়াবি কথার মধ্যে কিভাবে গ্রেফতার হয়ে যায়। আর এই যে এত বছর পূর্বে মহা মূল্যবান বাণী রয়েছে যে যারা দুনিয়াবি কথা বলে তাদের কাছেও যাতে না বসে, তো এটার ক্ষতিটা কিভাবে, একবার দেখলাম মসজিদের মধ্যে নামাজ আছে, আমি পিছনে বসে আছি, তো এক ব্যক্তি বসা, তার বন্ধু হঠাৎ করে মসজিদ আসলো, যে ছিল মসজিদের মধ্যে সে কিন্তু মসজিদের মধ্যে নীরব অবস্থায় তাসবিহ তাহলিলের মধ্যে ছিল, চুপচাপ ছিল, মসজিদটা নীরব অবস্থান সব দিকে চারদিকে, হঠাৎ করে সে আসলো। তা আসার পরে তাকে বলা হলো যে বন্ধু কোথায় ছিলে, তো বলা হলো বাজার গিয়েছিলাম, এজন্য অমুক ওয়াক্তে আসতে পারিনি। আচ্ছা, গেল। এরপরে আমি আমি বল বিষয়টা বলছি এই জন্য যে মানুষ বুঝবে যে দুনিয়াবি কথাটা কিভাবে আরম্ভ হয়ে যায়। শয়তান কিন্তু মানুষকে দিনের ক্ষেত্রে
যদিও শুরুতে
হয় না কিন্তু আস্তে আস্তে দুনিয়াবি দিকে ধাবিত হয়ে যায়।
জি,
আর এই বিষয়টা আমাদের পার্থক্য বুঝতে হবে। তো তারপর তাকে বলা হলো যে বাজারে গিয়েছিলাম, আচ্ছা শেষ। এরপর আরম্ভ করলো যে বন্ধু, যে বন্ধু বাজারে গিয়েছিল, যে আজকে এত সস্তা মাছ পেলাম বাজারের মধ্যে, গেলাম দেখলাম এতগুলো মাছ আর মাছগুলো একেবারে সস্তা, এই আরম্ভতার ভূমিকা। পাশের বন্ধু বলল, আচ্ছা তাই নাকি, হ্যাঁ। এবার তাই সে মাছের বর্ণনা দেওয়া শুরু করলো, কত কেজি নিয়েছে সেটা বর্ণনা দেওয়া শুরু করলো, এবং সে যে আনতে পারেনি
সে মসজিদে অবস্থান করলো, সে ওদের সন্ধান পেলে তার সাথে যেত বন্ধু মানুষ, হ্যাঁ তারও উপকার হতো। সে এখন তাকে আফসোস সৃষ্টি করা আরম্ভ করলো, এই নিয়ে মসজিদের মধ্যে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। ওই ব্যক্তি পূর্বে প্রথম কাতারে বসে আল্লাহ তাআলার ভালো ধারণা রাখবো, আল্লাহ জিকিরে মশগুল ছিল, মসজিদে এসে কেউ যখন নাই তো আল্লাহ তাআলার স্মরণের মধ্যে মগ্ন থাকবে। কিন্তু যখন ওই ব্যক্তি আসলো, এসে সে বাজারের ঘটনা যে আমাদের রফিক ভাই প্রথমে বললো, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা কি মসজিদ, আর নিকৃষ্ট জায়গা বাজার। এক বন্ধু উৎকৃষ্ট জায়গার মধ্যে বসে আছে এবং মহান সৃষ্টিকর্তার স্মরণের মধ্যে নিমগ্ন, আর এই ব্যক্তি নিকৃষ্ট জায়গা থেকে এসে সেখানকার কথাগুলো দিয়ে মসজিদটাকে কি করলো, একে তো স্বর্গ সৃষ্টি হয়ে গেল, পাশাপাশি দুনিয়াবী কথার ছড়াছড়ি।
দর্শক শ্রোতা, আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী হয়তো কোন একজন মুসল্লির ঘটনা আমাদেরকে শুনালেন, যেটা প্র্যাকটিক্যাল সামনে, হয়তো এই মুহূর্তে আমরা যারা মাদানী চ্যানেলের সঙ্গে, আপনি বলবেন হ্যাঁ এই ধরনের ঘটনা আমিও দেখেছি। অত যতজন আমাদের যত ইসলামী ভাই, বিশেষ করে ইসলামী ভাইদেরই মসজিদে প্রবেশ হয়, হয়তো আপনি বলবেন যে শুধু হুজুর এটা না, এর থেকেও বড় বড় ঘটনা মসজিদে সংঘটিত হতে আমরা দেখেছি। আসলে এই বিষয়টা আমরা এই জন্য আজকে মাদানী চ্যানেলে নেওয়ার আমাদের উদ্দেশ্য, আমাদের প্রোগ্রামও হচ্ছে যে এমন এক সময় আসবে, আর আমরা হাদিস মোবারকও আমরা পেলাম যে এমন এক সময় আসবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে মসজিদে দুনিয়াবী কথাবার্তা হবে শুধু। জি আমি রহিবে আসবো, আমি ওই কয়েকজন দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে, তো আমরা ইনশাল্লাহ তাদের কলকে নিয়ে সামনের দিকে ইনশাল্লাহ আলোচনাতে ইনশাল্লাহ আসবোই। আমরা অনেক দীর্ঘক্ষণ সময় দর্শক শ্রোতার সাথে ইনশাল্লাহ আমাদের এই বিষয়ে আমরা আলোচনাতে যতটুকু সম্ভব আমরা আলোচনাতে ইনশাল্লাহ সামিল থাকবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু কল আমরা শ্রবণ করি। যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জাকির, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা। দূরের কাছে আরো পড়ছে গিয়ে মসজিদের প্রবেশের আদব বলে দিলে ভালো হয় আর
মসজিদ অবশ্যই মসজিদে প্রবেশ, আমরা যারা মসজিদে প্রতিনিয়ত আমরা প্রবেশ করি, এর অবশ্যই আদব জানা, এটা আমাদের উপর একান্ত কর্তব্য, জরুরি। ইনশাল্লাহ আলোচনাতে আমরা এক পর্যায়ে ইনশাল্লাহ আদবের যে বিষয়গুলো তাও ইনশাল্লাহ অনুষ্ঠানে আমরা সামিল করবো। যে সঙ্গেই থাকুন। যে পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ খালিদ সাইদুল্লাহ তারিক, আমার বাড়ি সৈয়দপুর। মাশাআল্লাহ মারহাবা, মাদানী চ্যানেলের সকল অনুষ্ঠান অনেক সুন্দর এবং ভালো হয়ে থাকে, সকলকে মোবারকবাদ। আজকে অনুষ্ঠান নাম এমন সময় আসবে, এই অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছি যে মসজিদে আজকে দেখা যায় মানুষ অনেক চিল্লা আল্লাহ কথাবার্তা বলে, আদব রক্ষা করে না, তো মসজিদের আদব আমরা কিভাবে রক্ষা করব, এই বিষয়ে কিছু মাদানী ফুল জানতে চাই।
আচ্ছা, এটা হচ্ছে মানে দুনিয়াবি কথাবার্তা বলার থেকেও আরো ডেঞ্জারাস, যেটা বিষয় মানে চিল্লা চিল্লি করা, মানে একটা হলো কথা, কথার মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে কিছু শালীনতা থাকে, আর আরেকটা হচ্ছে এর থেকে উপরের দিকে চলে যাওয়া, মানে সেখানে চেঁচামি করা, চিল্লাচিল্লি করা। ইনশাল্লাহ আমরা আলোচনাতে আসব। আসলে এই যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে সঙ্গে নেওয়াতে অনেকগুলো বিষয় যে আসলে হচ্ছে, দর্শক শ্রোতার কল আমাদের সাথে এই বিষয়ে সামিল হচ্ছে। জি আরেকটি কল, আরেকটি কল। জি
আমি সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ, আমার বাসা সৈয়দপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান এমন এক সময় আসবে, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক, অনেক সুন্দর অনুষ্ঠান। আমি জানতে চাচ্ছিলাম যে মসজিদে অনেক সময় দেখা যায় যে মানুষ গেল নামাজ পড়তে, গিয়ে ওখানে দুনিয়াবি কথাবার্তায় আলাপ আলোচনায় লিপ্ত হয়ে যায়, এবং অনেক সময় আবার ফোন আসলে সেটা রিসিভ করে দুনিয়াবি আলাপ আলোচনা করতে থাকে, ইত্যাদি কথা বলতে থাকে, উঁচু স্বরে কথা বলে, এগুলোর ব্যাপারে কিছু মাদানী ফুল দিন।
আল্লাহ আল্লাহ। যে সঙ্গেই থাকুন। আমরা কয়েকজন দর্শক শ্রোতার, আপনারা শুনলেন মসজিদে বর্তমানে কি হচ্ছে প্রতিনিয়ত, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা চাচ্ছি এইভাবে আপনাদের অভিমত গুলো আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আমরা সে অনুযায়ী আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আলোচনাতে যদি বিষয়টা সামনে চলে আসে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তৌফিক দেন, যাদের আল্লাহ এবং তাঁর রসুলের মহাব্বত যাদের অন্তরে রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের কথাগুলোকে তারা রিসিভ করবে, গ্রহণ করবে, তদ অনুযায়ী সে নিজেও আমল করবে, তার মহল্লার মসজিদ যারা আছে, তার বন্ধু মহল যারা আছে তাদেরকেও আশা করে তারা আদব গুলো শিক্ষা দিবে। জি মনোয়ার ভাই,
আমি এই বিষয়ে যাতে একটা মানুষ শুধু দুনিয়াবী কথা হলো
জি,
তো এটাকে দিনী কথায় কিভাবে রূপান্তর করা যায়
জি,
এই বিষয়টা যাতে দর্শকদের জানা হয়ে যায়
জি।
যেটা পূর্বে যে ঘটনা বললাম, এই ঘটনার মধ্যে যদি ওই বন্ধু একটু বিবেক খাটিয়ে
জি
হিকমত অবলম্বন করতো, সতর্কতা অবলম্বন করতো, আমি তো এখন দুনিয়ার কোথাও কোনো জায়গায় নয়, আমি আল্লাহর মসজিদে, কারণ আমি যদি কোথায় গিয়েছি এটা যদি বলি, হতে পারে বন্ধু তার জ্ঞান না থাকবে, সেও কি করবে, দুনিয়াবি কথায় ফেসে যাবে। তো এটাকে যদি এভাবে বলতো যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান সুন্নত আদায় নিয়েতে আমি আসতে পারিনি, কোথাও যেতে হয়েছিল, তখন এই কথাটা হলো দিনই কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসেছেন পরিবারের ভরণ পোষণের জন্য। তো ওই ব্যক্তি তার পরিবারের জন্য সেই কাজটা করতে গিয়েছিল, এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে মোবারাকা, সে যদি এটা বলতো তো ওখানে ক্লোজ হতো বিষয়টা, মসজিদের বাইরে গিয়ে তখন বলতে পারতো যে আমি এমন বাজারে গিয়েছিলাম এবং এই হয়েছে, তখন কি হতো তার এই যে মসজিদের দুনিয়াবী কথা না বলার যে মন মানসিক কথা সেটার কারণে সে সাপ পেত। আর যখন সে বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় নিয়ে আমি গিয়েছি, তখন এর কারণে সে মসজিদের দুনিয়াবী কথা থেকে বাঁচতে পারত। তো এখন দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলা সেটা হলো যে আমাদের ছোট থেকে বড় সবাইকে মসজিদে যেতে হয়। তো অনেকেই আমরা দেখি যে মসজিদের মধ্যে ফজিলতের আশায় আমাদের অবস্থান তো করা হয়, কিন্তু এই অবস্থান অনেক সময় আমাদের অফুরন্ত নেকির পরিবর্তে অফুরন্ত গুনাহের ভাগিদার আমাদের হতে হয়। এজন্য আমরা যতটুকু সময় থাকব নীরব থাকব, কোনো ব্যক্তি যদি আমাদের নীরবতাকে ভেঙে কথা বলতে আসে তো পূর্বে বলে নেব ভাই আমি মসজিদে কোনো দুনিয়াবী কথা বলবো না, কেন দুনিয়াবী কথা বলা হারাম এবং দুনিয়াবী কথা জাহান্নামেরই নিকটে আমাকে হকদার বানিয়ে দিবে, তো এজন্য আমাদেরকে দুনিয়াবী কথা থেকে মসজিদ থেকে বাঁচতে হবে।
মাশাআল্লাহ। জি রহিম ভাই,
মসজিদের আদব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে মসজিদের কথাবার্তা দুনিয়াবী কথাবার্তা সম্পর্কে। অনেক সময় দেখা যায় ইমরান ভাই যে আমরা সওয়াব অর্জনের নিয়তে মসজিদে আসি, অর্থাৎ বিষয়টাকে যদি এভাবে একটু আমরা উদাহরণ দিয়ে বলি তাহলে হয়তো যারা সাধারণ দর্শক রয়েছেন বুঝতে একটু সুবিধা হবে। কথায় আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, যদি দৃষ্টান্ত সহকারে বলা হয় তাহলে সেটা হচ্ছে আরো উত্তম। যে কোনো ব্যক্তি বাজারে গেল বাজার করার জন্য এবং সে এক একটা পণ্য এক একটা দ্রব্য সে ক্রয় করছে, করে করে ব্যাগের মধ্যে রাখছে এবং তার চিন্তা ধারা হলো যে ব্যাগটা ভরে যাবে একসময়, বাজার কিনতে কিনতে ব্যাগ ভরে যাবে বা যে ব্যাগটা নিয়ে গেছে সে ব্যাগটা ভরে সে বাজার করে ঘরে আনবে। এমত অবস্থায় যখন সে বাসায় আসলো বাড়িতে ফিরলো তখন দেখলো যে ব্যাগের মধ্যে কোনো পণ্য কিংবা দ্রব্য নেই, অর্থাৎ যেই ব্যাগটা নিয়ে গিয়েছিল সেই ব্যাগটা নিচে ছিল ছিদ্র ছেঁড়া, এই ছেঁড়ার কারণে যত পণ্য বা দ্রব্য সেই ব্যাগের মধ্যে রেখেছে সেই ব্যাগের পণ্য দ্রব্যগুলো সমস্ত পণ্য দ্রব্য বাজার থেকে বাসায় আস্তে আস্তে রাস্তার মধ্যে প্রতিমধ্যেই পড়ে গেছে, অর্থাৎ শূন্য হাতে ঘর থেকে রওনা হয়েছিল ফিরেছেও শূন্য হাতে। যদি এমনটাই হতো যে মসজিদে গেলে নেকির জন্য কেউ মসজিদে গেল নেকি অর্জনের উদ্দেশ্যে নেকি শূন্য হয়ে ফিরল তবে তো এক কথা ছিল, কিন্তু কেউ যদি গুনা মাথায় নিয়ে ফেরে যে নেকি অর্জন করতে গেল গুনা মাথায় নিয়ে বাসায় এলো তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়। অনেক সময় মসজিদের মধ্যে মানুষের যখন কোনো কিছু হারিয়ে যায়, বিশেষ করে জুতো হারিয়ে গেল, একটা থলে বা ব্যাগ হারিয়ে গেল, একটা ছাতাই হারিয়ে গেল, কোনো কিছু হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, হারাতেই পারে অহরহ। তো যাদের মোবাইল মসজিদ থেকে চুরি হয় কিংবা হারিয়ে যায় এদের জন্য এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। যেমন মুসলিম শরীফের হাদিস না, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসম শাহে বনি আদম ফকরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি কাউকে মসজিদে উচ্চ স্বরে হারানো জিনিস খুঁজতে শোনে, যে কারো কোনো জিনিস হারিয়ে গেল আর সে উচ্চ স্বরে খোঁজাখুঁজি করছে, উচ্চ স্বরে খুঁজতে শোনে, তাহলে সে যেন বলে যে আল্লাহ তাআলা ওই হারানো জিনিস তোমাকে যেন মিলিয়ে না দেন। কেননা মসজিদ গুলো এ সকল কাজের জন্য তৈরি করা হয়নি, অর্থাৎ আমার জিনিস হারিয়ে গেল আর আমি মসজিদে উচ্চ বাচ্য করছি, উচ্চ স্বরে আমি জিনিসগুলো খুঁজছি, তালাশ করছি আর না পেয়ে কাউকে মন্দ কথা বলছি। মসজিদকে অনেক সময় মাযাল্লা মানুষ মসজিদকে বলে যে এটা তো চোরেরই মসজিদ, এই মসজিদে জুতো চুরি হয়, ছাতা চুরি হয়, এই হয় সেই হয়, অনেক সময় এমন বলে। তো এটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা, অজ্ঞতা বই আর কিছু নয়। তো মসজিদের মধ্যে কোনো কিছু যখন হারিয়ে যাবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে খোঁজা, নীরবে সেটাকে খুঁজে বেড়ানো এবং না পেলে ধৈর্য ধারণ করা, সেটা নিয়ে কোনো উচ্চ বাচ্য করা আমাদের উচিত নয়, কিংবা কাউকে দোষারোপ করা, কাউকে মন্দ কথা বলা, মসজিদকে মন্দ বলা, এটা কখনোই আমাদের উচিত নয়। এক্ষেত্রে জি
এটাও অনেক সময় শোনা যায় যে ভাই আপনি তো মাশাআল্লাহ রেগুলার মসজিদে নামাজ পড়তেন, বলেন যে মসজিদে কিভাবে নামাজ পড়বো, আসলে জিনিসটাকে আমরা কিভাবে ইয়ে করবো?
এই জিনিসটা আসলে ব্যাপার হচ্ছে যে একটা জিনিস, এটা আন্ডারস্টুড কথা যে চুরি কি কেবল মসজিদেই হয়, হারানো কি কেবল মসজিদেই হারায়, অন্য কোথাও কি হারায় না? আমরা বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, সেখান থেকে পার্স নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে মানি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তখন কি আমি সেই বাস স্টপেজকে আমি গাল দেবো, নাকি বাসকে গাল দেবো, নাকি ওই জায়গায় যে আমি দাঁড়ালাম ওই স্থানটাকে গাল দেবো বা মন্দ কথা বলবো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটাই হওয়া উচিত, আমরা তো গাল দেয়া তো যাবেই না, কারণ গাল মন্দ করা এটা কবিরা গুনা, হারাম বলা হয়েছে, কবিরা গুনা। তো সেক্ষেত্রে গাল মন্দ তো দেবই না, বরং মসজিদে যে উচ্চ বাচ্য করা হয় সেক্ষেত্রে আমাদেরকে মসজিদের আদব ও সম্মান বজায়ের ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে, এবং মসজিদকে তো মন্দ কথা বলাই যাবে না। হ্যাঁ, যে কোনো জায়গায় গেলে আমি যখন আমার কোনো সম্পদ, আমার অর্থ করি, পার্স হোক, মোবাইল হোক, ছাতা হোক, আমি কোনো কিছু যখন নিয়ে যাচ্ছি, জুতো হোক, তো সেটাকে আমার নিজ দায়িত্বে রাখতে হবে। এবং এক্ষেত্রে তো হেফাজতের দোয়াও রয়েছে না, হেফাজতের দোয়াও রয়েছে যে কোনো পণ্য বা কোনো দ্রব্য বা কোনো কিছু আমি মসজিদে রাখলাম, আমার মোবাইলটাই রাখলাম বা ছাতাটাই রাখলাম, তো সেক্ষেত্রে সেটা যেন হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, সেজন্য হেফাজতের দোয়াও রয়েছে, সেই দোয়াও আমরা পড়ে নিতে পারি যেন সেটা চুরি না হয়।
এখানে একটা বিষয় রফিক ভাই আমি অ্যাড করব যে মানুষ বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় সব জায়গার মধ্যে চুরি হচ্ছে কিছু না কিছু।
জি,
তো এক্ষেত্রে এক শ্রেণীর মানুষ যারা ইবাদত মুখী না,
না তারা
মাঝে মধ্যে
কাজগুলো করে,
তো তারা করে, এবং তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এটাকে গুজব ছড়ায় মসজিদে জুতা চুরি হয় কেন যাব, ভালো এত ভালো জায়গা জুতা চুরি হয়, জানমালের নিরাপত্তা নেই, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখতে হবে যে আমাদের ইসলামের শিক্ষাটা কি। আমাদের ইসলামের শিক্ষাটা হলো যে অপচয় সম্পূর্ণরূপে হারাম, আর একটা টাকা হলো সেটা নিরাপত্তার জন্য নিজেকে এটা নিরাপত্তা বলে ব্যবস্থা গ্রহণ করতে হয়।
জি,
যখন মসজিদের মধ্যে আমি যাব, আমার জুতো কি দামি নাকি, আচ্ছা আমি সামনের কাতারে গেলাম পিছে জুতা রাখলাম, আমার টেনশন কিন্তু জুতার দিকে থাকে,
জুতার দিকে থাকবে না,
নামাজের মধ্যে ইখলাস নিষ্ঠা থাকবে না। তো আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি 1400 বছর পূর্বে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রথমে উটকে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো, ছেড়ে দিও না। তো ছেড়ে দিলে
এখন ভরসা করা যায় না,
এখন আমি নামাজ পড়বো বাস আল্লাহ তো আমার উটকে হেফাজত করবে, উটকে আল্লাহ অবশ্যই হেফাজত করবে, উটকে আল্লাহ বললে উট এক চুল পরিমাণ নড়াচড়া করবে না, কিন্তু আপনি তো এটা বলে হাত গুটিয়ে বসে থাকেন, আপনি তো হাত মুখে খাবার খান। তো এখানে বলা হয়েছে উটকে প্রথমে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, এই বিষয়বস্তু রয়েছে হাদিসে পাকে। তো এখন আমাদের করতে হবে কি, আমাদের যে পায়ের দামি জুতো নাকি কম দামি এটাকে জানতে হবে, বুঝতে হবে, এবং এটা নিরাপত্তার জন্য আমাকে নিরাপদ স্থানে রেখে তারপরে নামাজ পড়তে হবে এবং আল্লাহর উপর ভরসা করে রাখতে হবে। ঠিক একই জিনিস, অন্যান্য পণ্য হতে পারে, মোবাইল হতে পারে বা আমাদের আরো অন্যান্য জিনিস হতে পারে, কিন্তু যদি এখন আমরা কি করে অনেকে জজবা থাকে যে কি হবে আল্লাহর ঘর, দেখা যায় সামনে চলে গেলাম পিছনে আমার জুতো নাই, তারপরে তার মানসিক ভাবে যে একটা এই ইবাদত থেকে বঞ্চিত হওয়ার, আল্লাহর পবিত্র ঘর থেকে দূরে সরে যাওয়ার যেটা প্রবণতা, এটা অনেক মারাত্মক ভাবে তার মধ্যে এটা প্রভাব পড়ে এবং পরবর্তীতে সে ইবাদত আস্তে আস্তে গাফিল হতে থাকে। যেমন আমি একটা কথা বলি, আপনারা একমত হবেন, জুমার দিন হলো সকল দিনের সর্দার। জুমার দিনের এক নেকিকে আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে থাকে। আচ্ছা, এই জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন। এই জুমার দিন মানুষকে সর্বোত্তম পোশাক পরে যাওয়া উচিত?
অবশ্যই।
আমরা যদি হজে যাই আমি কোন পোশাকটা পরবো রফিক ভাই?
ভালো উত্তম পোশাক পরবো।
তো গরিবদের জন্য প্রতি সপ্তাহে হজের দিন ব্যবস্থা হয়েছে। এখন কি হয়, ম্যাক্সিমাম জায়গার মধ্যে আমার মনে হয় হাজারে লাখে এক দুজন থাকতে পারে, অন্যথায় প্রত্যেক ব্যক্তির একটা মনোভাব যে নামাজ পড়তে যাবো সিরা স্যান্ডেল পরে, নামাজ পড়তে যাবো তো এই পুরাতন লুঙ্গি পরে, নামাজ পড়তে যাবো তো ওই পোশাকটা পরে যেটা আমি বাস কোনো ক্ষতি হলে সমস্যা নেই। এরপরে নেক্সট ডে জুমার নামাজ পড়ে এসে যে আমি অনুষ্ঠানে যাব, সেখানে এবার আমি দামি জুতা, সেখানে আমার দামি পোশাক, সেখানে আমার যত ব্যবস্থাপনা রয়েছে সবকিছু জুমার নামাজ পড়ে আসার পরে। তো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক থেকে আমাদের মন মানসিকতাকে নফস শয়তান এবং মানুষ রূপে শয়তান এটা চেঞ্জ করে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বরং জুমার দিন আপনি আপনার সর্বোচ্চ উত্তম পোশাক পরে মসজিদে যাবেন, সর্বোচ্চ জুতো পরে মসজিদে যাবেন এবং সর্বোচ্চ যে আপনার ঘরে দামি পোশাক রয়েছে সেটা পরে আল্লাহর বারগায় সিজদা দিবেন। কিন্তু এখানে দেখা যায় যত নরমাল জিনিস রয়েছে সেগুলো পরে মসজিদে যাই। আমরা কি এই মসজিদে যাওয়াটাকে যদি এটার জন্য পছন্দ করি, আমরা কি দুনিয়াবী কোনো সম্মানিত দুনিয়াবী দিক দিয়ে সম্মানিত ব্যক্তির কাছে যাওয়ার জন্য এটা আমরা পছন্দ করবো? করবো না। জি,
প্রথমত হচ্ছে যেমন আমরা মসজিদ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আর আজকের আলোচনাটা প্রতিটি মুসলমানের জন্য।
জি নিঃসন্দেহ।
হয়তো আমরা অনেকেই মসজিদের ফয়েজ বরকত থেকে আমরা অনেকেই দূরে, তা আশা করব আজকের আলোচনার সাথে সাথে আমরা যারা মসজিদের বরকত থেকে আমরা দূরে, আমরা ইনশাল্লাহ মসজিদে আমাদের যাতায়াত হবে। যত বেশি মসজিদে যাতায়াত করা যায়, মসজিদে অবস্থান করা যায়, মসজিদে বসা যায়, কারণ উত্তম জায়গা। শুরুতেই মোবাল্লিগে দাওয়াতে ইসলামী বললেন যে উত্তম, মানে এই মসজিদের বরকত এটা মসজিদে বসলে কিন্তু বোঝা যায়। কিন্তু যে সকল বিষয়গুলো মসজিদের সাথে সংশ্লিষ্ট সম্পর্ক রাখে, যদিও আমাদের আলোচনার বিষয় হচ্ছে মসজিদে দুনিয়াবী কথাবার্তা বলা, তো মসজিদের সাথে সম্পর্ক যে বিষয়গুলো আসলে আজকে আমাদের সামাজিক অবস্থা বলেন, সামাজিক যে প্রেক্ষাপট বলেন, অনেক সময় মসজিদগুলো আল্লাহ তাআলার ফানা। যে যেখানে একটু পূর্বে একটা একটা কল আমরা শুনলাম যে মসজিদের মধ্যে হই হাল্লা শোনা যায়, মসজিদের মধ্যে শোরগোল শোনা যায় বিভিন্ন প্রকারে। দেখেন শয়তান, সে আমাদেরকে প্রতিটি জায়গায়, শয়তান আমাদেরকে আমাদেরকে দিয়ে অসুবাসা দেওয়া, আমাদেরকে নেকি থেকে মেহরুম করে দেওয়া, আমাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার শয়তান সে চাইবে যে কোন জায়গায় আমি মুসলমানকে গুনাহের কাজে আমি লিপ্ত করব। যেমন এখানে তো একটা হচ্ছে আপনার আমাদের স্বাভাবিক আলোচনা হচ্ছে মসজিদে দুনিয়াবী কথাবার্তা বলা। তো দুনিয়াবী কথা বলা যেমন নর্মাল মোবা কথাবার্তা হতে পারে, দুনিয়াবীর মধ্যে মোবা কোনো খারাপ কথা না, কিন্তু আল্লাহ তাআলার পানা মসজিদের মধ্যে যে সকল বিষয়গুলো, যে সকল কর্মগুলো মসজিদের বাহিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছে আমাদের জন্য, যেমন মসজিদের বাহিরে আপনার একে অপরের বসে বসে গীবত করা, এটা সম্পূর্ণরূপে হারাম। সমালোচনা করা, একজনের একজনকে উস্কিয়ে দেওয়া আরেকজনের বিরুদ্ধে, তারপরে শত্রুতামি করা, হিংসার যে আশ্রয় নেওয়া, এই যে বিষয়গুলা, এগুলো আমার আপনার যে ইসলাম মসজিদের বাহিরেও কিন্তু আমাদেরকে কখনো অনুমোদন দেয় না। কিন্তু এখানে যে মনোহর ভাই যে একটা বিষয়, মসজিদে যেহেতু একটু আরামের জায়গা, যারা বিশেষ করে যারা রেগুলার মুসল্লি, যারা রেগুলার মুসল্লি যারা মসজিদে আসেন, তা দেখা যাচ্ছে যে দুই চার পাঁচ জন যারা একটু বয়স্ক, যারা ইয়াং জেনারেশন, যারা হয়তো অনেক সময় মসজিদে বেশিক্ষণ অবস্থান করার এদের সৌভাগ্য হয় না, কিন্তু এখানে যারা মসজিদে বসে সময় অতিবাহিত করতে চাচ্ছে যে একটু আমি মসজিদের মধ্যে একটু সময়টা আমি অতিবাহিত করব, মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ উত্তম জায়গা মসজিদ, কিন্তু এখানে শয়তান আমাকে আপনাকে মসজিদের মধ্যে বড় থেকে বড় গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য কিন্তু সে বসে আছে। এখন এখানে হচ্ছে যে ওই এলিম গুলা যদি আমাদের মাঝে থাকে, যে আমি আসলাম কেন, কত সুন্দর চমৎকার একটি উদাহরণ আমাদের রফিক ভাই দিলেন আপনার একটু পূর্বে যে আমরা উদাহরণটা শুনলাম, যদি উদাহরণটা যদি আমাদের স্মরণ থাকে যে মসজিদে আমরা যাচ্ছি কেন, যে মসজিদে তো কয়েকটা, একটা হচ্ছে দুনিয়াবী কথাবার্তা বলা কিভাবে হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে, দ্বিতীয় নম্বর মসজিদে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, এটাও একটা আমাদের সামাজিক বিভিন্ন মসজিদের মধ্যে প্রচলন এখন চালু আছে, তারপরে সেখানে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, সেটা মসজিদকে নিয়ে হোক, অনেক সময় মসজিদ কমিটি যারা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে মসজিদে খেদমত করার যাদের তৌফিক দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান তাদের জন্য এক প্রকার নিয়ামত, কারণ মসজিদের খেদমত তারাই করবে, তারাই মসজিদে খেদমত করার সবচাইতে উপযুক্ত তারাকে যারা মসজিদ সম্পর্কে যারা ইলম রাখে, এমন যাতে না হয় যে আমি আখিরাতের সওয়াবের আশায় মসজিদের খুব খেদমতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম কিন্তু মা'আযাল্লাহ ইলমে দ্বীন না থাকার কারণে দেখা যাচ্ছে যে এমন এমন কর্ম আমাদের দ্বারা মসজিদে, হয়তো আমি মনে করতেছি আমি তো মসজিদের কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, মসজিদের খেদমত, মসজিদের বিল্ডিং কিভাবে বানাইতে হবে, মসজিদের টাইলস কিভাবে লাগাইতে হবে, এ ধরনের অনেক কিছু প্ল্যানিং নিয়ে আমি মসজিদে, কিন্তু এরাই যারা এই ধরনের নেকির কাজ করে এদের মধ্যে মসজিদের মধ্যে ডাঙ্গা হাঙ্গামা হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, তারপর আসতেছে মসজিদে হাসি মজা, আল্লাহ তাআলার ফানা। এই ব্যাপারে শুনবো যে হাসি মজা করার ব্যাপারে এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে মসজিদে প্রচলন, কি বলেন রাখবে?
জি অবশ্যই, মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভুলকে শুধরাতে গিয়ে মানুষ ভুল করে, ইমরান ভাই এটাও কিন্তু অনস্বীকার্য, এটা অহরহ চোখে দেখা যায়। আর ঘটনাটা এরকম যে একজন নামাজে দাঁড়ালো, তো সে নামাজের মধ্যে তার কোনো ভুল হয়ে গেল, এখন পাশের জন বলছে ভাই আপনার তো নামাজ নেই, আপনার তো নামাজ ভঙ্গ হয়ে গেছে, এখন তৃতীয় ব্যক্তি বলছে ভাই আপনারই বা নামাজ কি করে বাকি রইল, আপনি তো কথা বলে ফেলেছেন নামাজের মধ্যে, আপনারও নামাজ শেষ। তো অবস্থাটা হয়েছে এইরকম যে কোনো বাচ্চা যখন কোনো হইচই করে তো তাকে কেউ ধমক দেয়, তো ধমক দেওয়ার কারণে বাচ্চা থামাচ্ছে, এই মসজিদে তো কেন চিৎকার করছো উচ্চ স্বরে, মানে তার যে বলার ধরনটা সেও কিন্তু শিশুর চেয়ে কম যায় না, শিশু ভুল করেছে বড় তাকে ধমক দিচ্ছে, কোথায় দিচ্ছে মসজিদে, তাহলে তো একই কাজ সেও করলো, এখন ওই লোককে আবার আরেকজন বলছে ভাই আপনি কি করছেন এটা তো মসজিদ, সেও উচ্চ স্বরে বলছে যে আপনি কি করছেন এটা তো মসজিদ, মসজিদে এত উচ্চ স্বরে কেন কথা বলছেন। তো আসলে এটা আমাদেরকে বুঝতে হবে যে মসজিদের যে আদব রয়েছে, হ্যাঁ একজন ভুল করতেই পারে, তাকে নীরবে নিভৃতে নিয়ে গিয়ে তাকে বোঝাতে হবে, একাকি বোঝাতে হবে যে ভাই আপনি এই কাজটা করেছেন এটা করা যাবে না, এটা কখনো মেহরবানি করে মসজিদে করবেন না, তাহলে আপনার নেকি অর্জনের চেয়ে গুনাহ অর্জনটাই বেশি।
আমি একটা আপনার সাথে একটা বিষয় শেয়ার করি, আবার আপনার কাছে আসবো। আসলে জিনিসটা ঘটে কিভাবে, সেম এ ধরনের যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেহেতু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সঙ্গে থাকার বরকতে মাদিনী কাফালা যাওয়ার সৌভাগ্য হয়, ওই মাদিনী কাফালাতে ওই সময়গুলোতে কিন্তু আমরা তিন দিন বেশিরভাগ মসজিদে আমরা অবস্থান করি মাদিনী কাফালার বরকতে। তো জুমার দিনের ঘটনা, জুমার দিন অনেকে সন্তানকে সঙ্গে নিয়ে আসেন মসজিদে, আপনার ভালো ভালো নিয়তের সাথে অবশ্য নিয়ে আসেন, এখন বাচ্চা যারা এরা অনেক সময় ধরনের করে, করার মাধ্যমে সেম যখন কেউ লোকমা দিলেন, লোকমা দেওয়ার পরে থার্ড পার্সন যে, অর্থাৎ ওনার পরে যিনি যে থার্ড পার্সন, উনি এই জিনিসটা পছন্দ করে নাই, পছন্দ না করার কারণ হচ্ছে যে যিনি লোকমা দিলেন বাচ্চাদেরকে যিনি বোঝাচ্ছে তার বোঝানোর স্টাইলটা ভালো না, খুবই কর্কশ ভাষায়। এখন থার্ড পার্সন যিনি তিনি আরো উত্তেজিত, আচ্ছা সেকেন্ড এরপরে কি হলো, চতুর্থ নম্বরে এই অবস্থা থেকে যিনি সম্মানিত ইমাম সাহেব যিনি ছিলেন তিনি খুব আসলে একজন স্বাভাবিক একজন মসজিদে ইমাম থাকতে যদি মুসল্লি যদি এত উচ্ছৃঙ্খল উচ্চবাচ্য করে, তো তিনি খুব একটু ইয়ে হলেন। হওয়ার পরে এখন এই যে মসজিদের আলাপ আলোচনা কথাবার্তার অবস্থাটা এমন হলো চিল্লা চিল্লি মসজিদের পাশে দোকান, তো দোকান থেকে কেউ কয়েকজন বের হয়ে গেলেন যে আর হলো কি মসজিদে। দেখেন এখানে যে যে বিষয়টা হয় দোকানে, যে যে জিনিসটা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমরা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যে জিনিসটা হয় বাজারে হট্টগোল, আপনার চিল্লাচিল্লি করা, চেঁচামি করা, একটা গ্যাদারিং তৈরি করা, সেই জিনিসটা মসজিদে কিভাবে আসলো, এর মূল কারণ কি? এই যে মূল কারণটা যদি আমরা যদি সামনে নিয়ে আসি, দুটা কারণ কি এটা ইনশাল্লাহ রহিবের থেকে ইনশাল্লাহ শুনবো। দুটা কল আছে আমরা দর্শক শ্রোতা, দুটা কলকে আমরা সামিল করব। সামিল করার সাথে সাথে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে দর্শক শ্রোতার অনেকের, যারা বিশেষ করে মসজিদের সাথে যাদের রেগুলার সম্পর্ক, মসজিদে কি হচ্ছে আজকে বিশেষ করে তারাই বলতে পারবে, যারা মসজিদে আমরা যারা মসজিদে যারা নিয়মিত আমরা যাতায়াত আমাদের হয়। আসুন আমরা কল সামিল করে দিই, কল চালিয়ে দিই।
আমি মোহাম্মদ রফিক ঢাকা ক্যানিগো থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো খুবই চমৎকার, দেখতে ভালো লাগে, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পারি এখান থেকে। আজকে আমি মোবাইলে দাওয়াত ইসলাম ভাইদের কাছে জানতে চাচ্ছিলাম, মসজিদে অনেকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তে গেলে অনেকে দুনিয়া বিহি কথা বলে, এটা কতটুকু গ্রহণযোগ্য আমি আসলে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি
আমি দিনাজপুর বিরামপুর থানা কাটলা বাজার, মোহাম্মদ আমিনুল ইসলাম। মসজিদের মধ্যে মানুষ যাদের সালাত আদায় করার জন্য সেখানে হইচই বা অন্য কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, এটা না বলে কি করা?
আচ্ছা স্যার, একই কল যারা আমাদেরকে কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকার জন্য, মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখার জন্য। দর্শক শ্রোতা এই মুহূর্তে যারাই আপনাদেরকে মোবারকবাদ জানাই, বিশেষ করে যারাই আমাদেরকে অভিমত শেয়ার করেন, একটা প্রোগ্রাম যখন মাদানী চ্যানেলে হয় প্রোগ্রামের একটা অংশ কিন্তু দর্শক শ্রোতার অভিমত, যারা আমাদেরকে অভিমত দিয়েছেন আর হচ্ছে বিদেয় মসজিদের মধ্যে কল চলে আসে, তো অনেকে আমরা সেখানে রিসিভ করে দুনিয়াবি কথাবার্তা হয়, মসজিদ ইবাদতের জায়গা। যারাই আমাদেরকে কল করলেন সকলের কল করার আলোচনার বিষয় হচ্ছে এটাই যে দুনিয়াবি কথাবার্তা। তো এ থেকে এখানে দর্শক শ্রোতা একটা বিষয় যে স্পষ্ট আমাদের সামনে, যে প্রায় প্রতিটা মসজিদে বাংলাদেশের, আমি একটা বিষয় বললে নয়, এটা আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করা যায়, যে দেশে আমরা বসবাস করি, যে দেশে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ, এই দেশকে মসজিদের দেশ বলা হয়। এবং এই দেশের মধ্যে যে এটার মেন শহর, ক্যাপিটাল সিটি যেটা রাজধানী ঢাকা, এটাকেও আবার আরেক দিক থেকে মসজিদের শহর বলা হয়। তো পুরো পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন একটি দেশ, যে দেশে নিয়ামত তো আমাদের মাঝে আছে, কিন্তু বড় আফসোস যেটা আমরা নিয়ামতের কদর যে করব, এই নিয়ামতটাকে আমরা যথাযথভাবে সম্মান করা, শ্রদ্ধা করা একজন মুসলমান হিসাবে, সেই দিক থেকে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আমাদের মাঝে কিভাবে তৈরি করা যায়, আমরা কিভাবে মসজিদের এই নিয়ামতকে আমরা যথার্থভাবে আমরা পালন করব, তাই আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। আমরা আরেকটা জিনিস আজকে আপনাদের থেকে আমরা আশা করি, কেউ আপনি চাচ্ছেন যে আপনি নিয়ত পেশ করবেন যে ভাই আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হলো, মসজিদের দুনিয়াবি কথাবার্তার যে ক্ষতির দিকগুলো আজকে আলোচনা হচ্ছে, আমি নিয়ত করি যে আজকে থেকে আমি মসজিদে দুনিয়াবি কথা বলবো না, অহেতুক কোনো হাসি মজাক এমন কোনো কাজের সাথে আমি জড়িত হব না। শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুম আলিয়া একটি রিসালা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমি চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ জিয়ারত করাবো। রিসালাটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলমানের, এই রিসালাটি থাকা অবশ্যই আমি প্রয়োজন বোধ করি। এইসব এই রিসালাতে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া খুবই গুরুত্বপূর্ণ মুসল্লি, যারা মুসল্লি ভাইদের উদ্দেশ্যে আমরা যারা মসজিদে গমন করি, মসজিদে আমরা যাতায়াত করি, খুবই গুরুত্বপূর্ণ একটি রিসালা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া আমাদের উপহার দিয়েছে, মসজিদ সুবাসিত রাখুন, খুবই গুরুত্বপূর্ণ। আর এর গুরুত্ব আমাদের মাঝে তখন আসবে যদি আমরা এই কিতাবটি যদি আমরা অধ্যয়ন করি, দাওয়াত ইসলামীর নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা, এ থেকে অবশ্যই আমি আশা করবো আপনার এই রেসালাটি অবশ্যই সংগ্রহ করবেন। আর একটি সহজ যেটা মাধ্যম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট www.dawatislami.net, এ থেকে আপনি সহজে চাইলে কিতাবটি আপনার সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ভাষায়, আপনার ইংলিশে বলেন, বাংলাতে বলেন, এই রিসালাটি আপনি সংগ্রহ করেন এবং অধ্যয়ন করেন। আসলে আমরা অনেকেই জানি না, বাস্তবে আমি আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি, যখন এই রিসালাটি যখন আমি পাঠ করলাম, আমাদের দ্বারা প্রতিনিয়ত মসজিদে কি হচ্ছে, মানে কি ভুল আমাদের দ্বারা হচ্ছে, এটা আপনার সামনে চলে আসবে। আর এই বিষয়ে আমি তো মনে করি যে যেহেতু আমরা যারা মসজিদে, যারা মুসল্লি আমরা মসজিদে যাই, আমার আপনার জন্য খুবই জরুরি এলিম জ্ঞানের রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আমির আল সুন্নত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রিসালাটি সংগ্রহ করার, পড়ার, বুঝার, আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিক। তিনটা কল যে আমাদের মাঝে আসছে, ওই কল অনুযায়ী আমরা মোবাইল লিগিন থেকে ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। জি রফিক ভাই,
মসজিদের যে আদব রয়েছে ইমরান ভাই, মসজিদের মধ্যে শুধু উচ্চ বাচ্য করাই নয়, উচ্চস্বরে কথাই বলা নয়, চেঁচামেচি করা নয়, বরং মসজিদে হাসাও নিষেধ করা হয়েছে।
আল্লাহ,
সেই হাসিটা হচ্ছে
অট্টহাসি।
কেননা অনেক সময় দেখা যায় বক্তার বয়ানের কারণে বা এমন কোন মানে রসালো কথাবার্তা বলল, এমন কোন কৌতুকপূর্ণ কথাবার্তা বলল বা এমন কোন কথা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলল, তখন মুসল্লি যারা আছে কাহকা দিয়ে হাসি হেসে ফেলে। তো এই ধরনের হাসি মসজিদের মধ্যে হাসা নিষেধ করা হয়েছে। হাদিসে পাকে এসেছে জামিউ সাগির কিতাবের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে হাসলে কবর অন্ধকার হয়। তো যে ব্যক্তি মসজিদে হাসবে, উচ্চ স্বরে হাসবে, অট্ট হাসি দিয়ে হাসবে, কারণ হাসির শব্দটা যদি মুখ থেকে বের হয় এটাই হচ্ছে অট্টহাসি। তো অট্টহাসি যদি কেউ দেয় মসজিদের মধ্যে, তার কবর অন্ধকার হয়ে যাবে। তবে মুচকি হাসি, মুচকি হাসি দেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই।
আসলো মসজিদে যখন, যেটা আমার দৃষ্টিগোচর যেটা হলো, আমি দেখলাম কল আসলো, এখন কল আসলো হয়তো কি এমন হতে পারে কোন রহস্যজনক কথা, এখন সে মসজিদে, এখন তো মেজরিটি সবার সাথে মোবাইল থাকে,
যে কোনো কারণে মানে হাসির যে উদ্বেগ হয় এমন কোনো কথা শুনে অট্ট হাসি দেয়।
আমি ব্যক্তিগতভাবে আমি অবাক হয়ে গেলাম, সে কথা বলতে স্যার হাসতেছে মসজিদে। এখন এই যে এই একটা তো যেমন সে ফোন আসলো, কথা বলতেছে, হাসতেছে, দ্বিতীয়তে আপনি যে একটা কথা বললেন যে যারা যখন মসজিদে আলোচনা হয়, যিনি আলোচনা করে সেই মুবাল্লিগ হোক, কোন ওলামা হোক, তো যারা আলোচনা করে তাদের ব্যাপারে তো সতর্কতার বিষয়গুলো,
সতর্কতা তাদের বিষয়ে রয়েছে। এবং বেসিক্যালি যারা সাধারণ আম জনতা যারা, এরা কিন্তু অনেকেই জানে না ইমরান ভাই, যে মসজিদে অট্টহাসি দেয়া হারাম বা মসজিদে হাসি দিলে কবর অন্ধকার হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা বিশেষ করে মুবাল্লিগ রয়েছেন বা যারা বক্তা রয়েছেন, তাদেরকেও এহতিয়াত অবলম্বন করা উচিত, সাবধানতা অবলম্বন করা। আপনি যেটা বললেন যে মোবাইলের মধ্যে কথা বলে, তো সেক্ষেত্রে আমি বলবো যে মসজিদে কোনো দুনিয়াবি কথাবার্তা যারা বলবে না, সেক্ষেত্রে তারাই হচ্ছে সাবধানতা, তাদের জন্যই রয়েছে সতর্কতা, তারাই হেফাজতের মধ্যে রয়েছে। আর এই হেফাজতে থাকার জন্য, যেমন একজন দর্শক বললেন যে কিভাবে এ থেকে হেফাজতে থাকা যায় বা কিভাবে দুনিয়াবি কথাবার্তা, তো আমি তো বলবো বিশেষ করে মাদানী চ্যানেলে যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, যে এর জন্য আপনারা উত্তম যে নিয়ামক রয়েছে, উত্তম যে পাথে রয়েছে মাদানী কাফেলা, আপনারা দাওয়াতে ইসলামী মুবাল্লিগের সাথে, আশিকানে রাসুলের সাথে মাদানী কাফেলা সফর করুন, 3 দিনের জন্য, 8 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য। ইনশাআল্লাহ আজ্জাবাজাল মসজিদের মধ্যে যে কাজগুলো, অর্থাৎ যেগুলোকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, মাকরু করা হয়েছে, এই সম্পর্কে আপনি যথার্থ জ্ঞান তখন লাভ করতে সক্ষম হবেন। আর তখন আর আপনার দ্বারা এই ধরনের গুনাহ মসজিদের মধ্যে সংগঠিত হওয়ার সুযোগ 0% চলে আসবে, অর্থাৎ সম্পূর্ণ কুফলে মদিনা, মদিনার তালা লেগে যাবে মুখের মধ্যে। যে জিহুবার যে সংযম রয়েছে, জিহুবার যে সংযম রয়েছে, সেই সংযম আপনার লাভ করতে আপনি সৌভাগ্য অর্জন করবেন, যে আপনার মুখ থেকে কোনো কথাবার্তাই অপ্রয়োজনীয়, কোরআন হাদিসের আলোকে কোনো কথাবার্তা ছাড়া, অর্থাৎ যেই কথার মধ্যে শুধুমাত্র দিনের কল্যাণ রয়েছে বা দুনিয়াবি কল্যাণ রয়েছে, এমন কোনো কথা যার মধ্যে দুনিয়াবি কল্যাণ রয়েছে, মুবা কথা, সেটাও যদি ইবাদতের নিয়তে কেউ মসজিদে বলে, সেটাও ইবাদত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের কথাবার্তা ছাড়া, দিনই কোনো কথাবার্তা ছাড়া মসজিদের মধ্যে কথাবার্তা বলার অভ্যাসই একদম ইমরান ভাই দূর হয়ে যাবে।
এখানে আসলে গুরুত্ব যে বিষয়টা আসলে হচ্ছে কি আমাদের আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মনোয়ার ভাই কয়েকটা বিষয় উনি বোঝানোর জন্য চেষ্টা
করেছেন
যে আসলে প্রথমত আমি এক মুসলমান হিসাবে এর প্রতি আমার গুরুত্ব কতটুকু, মানে এটার যদি গুরুত্ব আমি বুঝতে পারি তখন গুরুত্ব বোঝার পরে তখন আমি এটা গুরুত্বটা কি আমার মাঝে আসবে। এখানে যেমন আমাদের কয়েকটা বিষয় আসলে দুনিয়াবি কথাবার্তা বলা বলেন, এটা তো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে হাসি মজাক তো প্রশ্নে আসে না, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুম আলিয়া এই ফয়জানে সুন্নতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি শেখ ইবনে হুমাম রহমতুল্লাহ তাআলা আলাইহির বরাতে তিনি যে বিষয়টা উল্লেখ করলেন যে মসজিদে মোবা, যেমন স্বাভাবিকভাবে মোবা যেটা গুনার গুনাহের কোনো কথা না, মোবা
যেটা কাজের মধ্যে কোনো নেকি আছে না কোনো গুনাহ
গুনাহ আছে, যেমন এটা যে কোনো একটা কথা হতে পারে স্বাভাবিক কথাবার্তা, তিনি বললেন যে মাকরুহ তাহরিমি এবং নেকিগুলোকে খেয়ে ফেলে বিনষ্ট করে দেয়। এখন এখানে যদি আমরা সর্বোপরি যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমি এতটুকু ভয় যদি আমার মাঝে থাকে যে একটা মোবা কোনো কর্ম আমি মসজিদে করবো যেটা কোনো গুনাহের কোনো কথা না, যেটা স্বাভাবিক নর্মাল কোনো কথা বলার কারণে যদি আমার
নর্মাল মনে করেই আমি
বললাম
কথাটাকে আর সেই কথাটা আমার নেকিকে বিনষ্ট করে দিল, একই তো আমাদের মানে আমল নামায় নেকির বড়ই অভাব সত্যি কথা যেটা, সেক্ষেত্রে যাও কিছুটা নেকি অর্জন করব আমরা সেটাও যদি আমাদের ভেস্তে যায় সেটাও যদি আমাদের বিলীন হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে এর চেয়ে বড় আফসোসের বিষয় আর দুনিয়াতে নেই। তো বিশেষ করে মসজিদে যখনই আমরা আসবো এই নিয়তে যেন আমরা আসি ইমরান ভাই কুফলে মদিনা যে মসজিদে কোনো কথা বলবো না, কেননা মসজিদে শ্রোতা হয়ে বলার মধ্যেই থাকার মধ্যেই কল্যাণ নেই, যদি বক্তা হতে চাই বা বক্তা হয়েই যাই কেউ কারোর সাথে পার্সোনালি কথাবার্তা বলছে কুশলাদি আদান প্রদান করছে সেক্ষেত্রে কিন্তু ওই ভালো কথা বলতে বলতে মন্দের দিকে অর্থাৎ প্রয়োজনীয় কথা বলতে বলতে অপ্রয়োজনীয়, এই জন্য কিতাবের মধ্যে এসছে যে ভালো কথা বলো না হয় মন্দ কথার মধ্যে জড়িয়ে যাবে লিপ্ত হয়ে যাবে। তো এই জন্য যারা দুনিয়া নট অনলি ইন মসজিদ বাট অলসো আউটসাইড অফ দ্য মসজিদ, কেউ যদি মসজিদের বাইরে অর্থাৎ অপ্রয়োজনীয় কথা এবং মন্দ কথা যাদেরকে আমরা বাচাল হিসাবে আখ্যা দিই, যারা বেশি কথা বলে টকেটিভ যারা, এরা যারা অপ্রয়োজনীয় কথা বলে মসজিদের বাইরে তাদের কিন্তু ওই অভ্যাসটা থেকে যায়, তখন তারা মসজিদের ভিতরেও কি হয়ে যায় ওই কাজে লিপ্ত
হয়ে যায়।
এর জন্য শুধু মসজিদের ভিতরেই না মসজিদের বাইরেও আমাদেরকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে
হবে, এখানে
প্রয়োজনীয় কথা বলতে হবে।
জি মাশাআল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ থেকেই মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ শোনার আমাদের সৌভাগ্য হয়েছে। সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তারপর ইনশাল্লাহ আমি অনুরোধ করবো যেমন আমাদের রফিক ভাইকে বলবো যে মসজিদের আমরা আজকে অনুষ্ঠান ইনশাল্লাহ মসজিদে কিছু আদব নিয়েও যে মসজিদের একজন মুসলমান হিসাবে আদবের যে বিষয়গুলা খেয়াল রাখার দরকার তাও ইনশাল্লাহ দর্শক শ্রোতার সঙ্গে থাকুন। আমরা অনেকেই জানি না যে মসজিদে গেলে আদবের যে বিষয়গুলো আছে ঢোকার ব্যাপারে বের হওয়ার ব্যাপারে, মনোয়ার ভাই থেকে ইনশাল্লাহ দৃষ্টি আকর্ষণ করবো যে আমি মসজিদে কিভাবে ঢুকবো কিভাবে বের হব আদবের সাথে, মানে সর্বোচ্চ যে আদব যে জিনিসটা খুবই বিনয়ের সাথে খুবই নম্রতার সাথে এক আসামি আপনার মনিবের কাছে হাজির হচ্ছে খুব বিনয়ের সাথে খুবই অনুনয় বিনয়ের সাথে আমি অপরাধী কিভাবে হব, এই সকল আমি চেষ্টা করবো যে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীতে কিছু আমাদের ফুল জাতকে যাদের পক্ষ থেকে আমরা পাই যে বিষয়গুলো আমরা মসজিদে গেলে যদি আমরা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদবের কারণে আমাদের সম্মানকে বৃদ্ধি করবে। যেমন একটা ছোট্ট একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল, আর যেহেতু আদবের বিষয়টাই আসলো কিতাবুত তাওয়াবিন এর মধ্যে একটি ঘটনা, দুইজন ব্যক্তি মসজিদের সামনে আসলেন, আসার পরে একজন বন্ধু মসজিদে ঢুকে গেলেন, মসজিদে স্বাভাবিক যেভাবে আমরা আল্লাহ তাআলার পানা এমন এমন স্টাইল কিছু মানুষের স্টাইল এত নাজুক এমন অবস্থা মসজিদে ঢুকার বা শুনে ঢুকে গেলেন, আরেকজন বন্ধু মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন এক প্রকার আসামির মতো দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো আমি এক গুনাহগার, আমি কিভাবে নিজেকে মসজিদে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ পবিত্র জায়গায় কিভাবে নিজেকে প্রবেশ করাই, মানে ওনার এই যে অবস্থাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেমন পছন্দ হলো শুনুন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন নবীর কাছে ওহি পাঠালেন, আপনি গিয়ে আমার এই বান্দাকে বলে দিন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই অনুনয় বিনয় তার অন্তরের মধ্যে যে অবস্থাটা এটাকে আমি এত পছন্দ করেছি, আমি তার নামকে সিদ্দিকিনের নামের সাথে লিখে দিয়েছি।
সুবহানাল্লাহ,
এই যে কেমন তার অবস্থা,
নম্রতার কারণে, বিনয়ের কারণে আমি কোথায় হাজির হয়েছি,
আমি কোথায় হাজির হয়েছি। তাহলে যেখানে একজন মানুষ এক মুসলমান সে মসজিদে ঢোকার ক্ষেত্রে এই এই সতর্কতা অবলম্বন করা, বাকি মসজিদে গিয়ে আমরা যারা আল্লাহ তাআলার পানা এই সকল অপকর্মের মধ্যে মোবাইল ফোনের মধ্যে কি বলবো, যে মোবাইল ফোনের বিষয় যদি নিয়ে আসা হয় তাহলে আমার মনে অনেক লম্বা হয়ে যাবে আমাদের আলোচনা। মোবাইল ফোনে আজকে যা হচ্ছে, যে ধামাকা
এবং আল্লাহ তাআলাও কিন্তু নিষেধ করেছেন না, যেমন সূরা জিনের মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মসজিদ মূলত আল্লাহ তাআলার ঘর, সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নাম স্মরণ করা ডাকা, এটাকে আমরা ইবাদত বলতে পারি, আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। তো এই ইবাদতের জায়গায় যেটা ইবাদত নয় এমন কাজ করো না, অর্থাৎ ইবাদত শুধু করো, আর ইবাদত আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলা নিজেই স্বয়ং স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিয়েছে যে মসজিদ মূলত আল্লাহ তাআলার ঘর, আর এই ঘরে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে ডেকো না,
ডেকো না। এই যেটা কিন্তু খুব রহিব আপনি যে কথাটা বললেন, এটা আমি মনে করি এই কথাটা হাজারো কথা লাখো কথার মধ্যে একটা,
বাস এটাই পালন করলে অল্পই
যথেষ্ট। যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মসজিদে যাচ্ছে, তাহলে তার ওখানে কোনো বান্দাকে ওখানে শামিল করার কোনো প্রয়োজন নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা তো কথা আমাদের আলোচনা হচ্ছে যে মসজিদে দুনিয়াবি কথা বলার ব্যাপারে, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাও অপছন্দ ছিল, কেউ মসজিদে হাঁচি দিবে, দেখেন স্বাভাবিক হাঁচি এটা কারো নিয়ন্ত্রণে না, এটা চলে আসে, কিন্তু এর ব্যাপারে বলাতে যত করে সজোরে,
অনেকে কিন্তু সজোরে হাঁচি দিয়ে প্রশান্তি লাভ করে, মানে মনে হলো যে শরীর থেকে কিছু বের হয়ে গেল সজোরে, কিন্তু না,
আমি কোথায়,
যখনই আসবে মসজিদের আদব রক্ষার্থে যতটুকু সম্ভব তাকে কন্ট্রোলে রেখে নিয়ন্ত্রণে রেখে হাঁচি দিতে হবে, হাঁচিটা তো বাধা দেওয়া যায়,
বাধা দেওয়া যায় না। আমি এখন কোথায়, এই মুহূর্তে আমার অবস্থান কোথায়, সবাই ভাবে আপনি দেখবেন রফি ভাই, যখন কেউ ঘরের মধ্যেও কারোর সামনে যখন সজোরে হাঁচি দেয় কিন্তু পাশে যে সে কিন্তু এটা পছন্দ করে না, এটা কেউ পছন্দ করতেছে না যে এত জোরে হাঁচি দেওয়া ইয়ে করা। তো ওই বিষয়টা আসলে মসজিদকে আপনার আমাদের ঘরকে, ঘরে তো আমরা অনেক কিছু অপছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলার পানা আমার আপনার ঘর কোথায় মসজিদ, কোথায় আমার ঘর, কোথায় আপনার অফিস। অফিসে অনেকগুলো নিষিদ্ধ, আমি এক জায়গায় গেলাম, সেখানে ওখানে অফিসার বসা, তো অফিসার বসা এখানে মনোহর ভাই ফোনে কথা বলা যাবে না, তাহলে দেখেন জিনিসটা, আজকে আমি মুসলমান একটা অফিসের মধ্যে ফোন আসলে অফিসার বসা সেখানে ফোনে কথা বলা যাবে না, তাহলে পক্ষান্তরে যে মহান রব্বুল আলামিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদ, সেখানে অফিসারও কথা বলে, আপনার কর্মচারীও সেখানে কথা বলার সাহস করে, মন যা চায়।
ইমরান ভাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আলোচনার প্রেক্ষাপট আমার মনে হচ্ছে যে অনেক দর্শক এখন মসজিদে জামাই ছেড়ে দেয়, মসজিদে এত বিপদ, দুনিয়াবে কথা বললে সমস্যা, হাঁচি পর্যন্ত জোরে দিতে পারবো না, আচ্ছা অর্থ হাসি দিতে পারবো না, একটু হইচই করতে পারবো না, আল্লাহ আমাদের বুঝ দান করুক। মনে রাখতে হবে আমাদের ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এর মধ্যে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, তো নিষিদ্ধ কাজ যা আছে তা বর্জন করতে হবে, মসজিদে যাওয়াকে বর্জন করা যাবে না। দুনিয়াবে কথা হয় সেটাকে আমরা ত্যাগ করবো, কিন্তু মসজিদে যাওয়াকে আমরা ত্যাগ করবো না, বরং মসজিদের সৌন্দর্যই মুসল্লি, যত সেজদাকারী বাড়বে আল্লাহ তাআলার ঘর আমাদের জন্য কেমন মাগফিরাত আল্লাহ তাআলা দরবারে চাইবে, অতএব মসজিদে আমাদেরকে যেতে হবে। তো দর্শকদের উদ্দেশ্যে বলা যে আমরা যেই আলোচনা শুনলাম এটা একজন বিবেকবান মানুষ চিন্তা করলে বুঝতে পারে যে আসলে একজন ব্যক্তি যে দুনিয়াবে সম্মানিত, আপনি যে একটা অফিসের কথা বলে, তো অফিসের কথা, কোনো ব্যক্তি যদি ভাইবা দিতে যায় চাকরির জন্য, সে তার টোটাল গেট আপটাকে এত সুন্দরভাবে সাজায় যাতে দেখলে আকর্ষণ সৃষ্টি হয়, সে যাতে মনে করে যে স্মার্ট, আচ্ছা তারপরে কি করে, অনেক ধরনের যেগুলো মুদ্রা দোষ বলা হয়, অনেক ধরনের অসন্তুষ্টিমূলক কাজ আছে নিজের মধ্যে, এগুলো প্র্যাকটিস করে যাতে সেই বসের সামনে, সেই ব্যক্তির সামনে না হয়, তা আমরা যখন মসজিদে যাই যদি এতটুকু সচেতনতা অবলম্বন করি যে আমার মধ্যে এই এই কাজগুলো মসজিদে করা যাবে না, তখন আমরা বাঁচতে পারি। তো দর্শকদের উদ্দেশ্যে আমি দুইটা হাদিস শরীফ ইমরান ভাই পেশ করব, যাতে আমরা মসজিদে যাওয়া সকাল বিকাল যাওয়ার যে কি ফজিলত, সেই ফজিলতের কথা চিন্তা করে মসজিদে আমরা নিয়মিত যাব, পাশাপাশি আমাদের মন্দ কাজগুলো থেকে আমরা বাঁচতে থাকবো। তো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবে। আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে হাদিস শরীফ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানের খাবার প্রস্তুত করেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যতবারই গমন করুক। আল্লাহু আকবার। আরেকটি হাদিস শরীফ রয়েছে আবু দাউদ শরীফে হাদিসের পাত্রে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়েছে, আল্লাহর জিম্মায় রয়েছে। আমরা যদি আজকে দুনিয়াবী কোনো ব্যক্তির প্রভাবশালী ব্যক্তির অধীনে থাকি বা কারো নিরাপত্তা কর্মীর মাধ্যমে থাকি, উদাহরণ আমাদের দেশের র‍্যাব রয়েছে, হ্যাঁ, ঊর্ধ্বতন তারা নিরাপত্তা কর্মী, তো তাদের যদি কারো অধীনে থাকি আমাদের কত সাহস লাগে এবং নিরাপদ লাগে যে আমি তো খুব নিরাপদ অবস্থায় আছি, অথচ নিরাপত্তা সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ, এগুলি উসিলা। আচ্ছা, তো হাদিসে বাকি কি রয়েছে যে তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়েছে, সুবহানাল্লাহ, যদি জীবিত থাকে জীবিকা দেন অভাবহীন করে, মৃত্যু হলে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এরা কারা, এ বিষয়ে হাদিসে বাকি রয়েছে, এরা হলো যে ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং ঘরওয়ালাদের সালাম করে,
সুবহানাল্লাহ,
এক শ্রেণী। দ্বিতীয়, তারা আল্লাহর জিম্মায় আছেন, যে মসজিদে গমন করে সে আল্লাহর জিম্মায় রয়েছে। নাম্বার তিন, যে আল্লাহর পথে বের হলো সে আল্লাহর জিম্মায় থাকবে। তিন শ্রেণীর ব্যক্তি, ঘরে প্রবেশ করে ঘরবাসী যারা রয়েছে তাদেরকে সালাম দেয়া, সহজ একটি কাজ। আচ্ছা, তারপরে এখানে মসজিদে প্রবেশ যে করে সে আল্লাহ তাআলা জিম্মায় থাকে, আরেকজন কি যে আল্লাহর পথে বের হয়, যেমন একজন ছাত্র মাদ্রাসার দিনী ছাত্র, সে ঘর থেকে বের হলো আমি এখন মাদ্রাসায় যাব, সে আল্লাহ তাআলার পথে আছে। ঘরের পরিবারের রুজি রোজগারের জন্য ব্যয়ভার বহনের জন্য যে হালাল রুজির জন্য বের হয় সে আল্লাহ তাআলার পথে রয়েছে। তো এইভাবে যে আল্লাহ তাআলা জিম্মায় যারা থাকবে, তো তাদের মধ্যে এক শ্রেণী আজকে আমাদের বিষয়ের সাথে রিলেটেড, যে মসজিদে যারা প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করে যে আল্লাহ জিম্মায় থাকি, তাহলে আমাদের চিন্তার বিষয় যে আল্লাহ জিম্মায় থেকে আমরা কি খারাপ কাজগুলো কখনো করতে পারি
না,
অবশ্যই করা উচিত না। আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে যদি আমরা নেকির কাজগুলো করতে থাকি, তো অবশ্যই আমাদের মসজিদেও বেশি বেশি যেতে হবে এই ফজিলত প্রাপ্তির জন্য, এবং দুনিয়াবী কথা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বাঁচতে হবে।
আর ইনশাআল্লাহ আনোয়ার ভাই, যে যারা মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, মসজিদের আদবকে রক্ষা করে, মসজিদের যে হক রয়েছে সেটা আদায় করে, মসজিদের যে হক সে বিষয়ে গেলে আবার বয়ান আরো বড় হয়ে যাবে, তো বেসিক্যালি সুসংবাদ রয়েছে ওই সকল ব্যক্তিদের জন্য না, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, যে কাল কিয়ামতের দিনে আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, আর ওই আরশের ছায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে ঠাঁই দেবেন, পানা দেবেন সেই আরশের ছায়ার নিচে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যাদের সাথে মসজিদের অর্থাৎ মসজিদের সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি, মসজিদের সাথে যাদের ভালোবাসা থাকবে, সম্পৃক্ততা থাকবে, তো এই আরশের ছায়া ওই ব্যক্তিরাও থাকবে। তো এখন কথা হলো যে মসজিদে যাওয়ার যে এত কিছু আলোচনা করা হলো ইমরান ভাই, যেমন মনোয়ার ভাই বললেন যে মানুষ ভয় পেয়ে না মসজিদে যাওয়া বন্ধ করে দেয়, কেন ভয় পাবে, কেননা এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে আমাদেরকে। কোনো ব্যক্তি চাইলেই কি সে আদবকারী হতে পারে যদি আল্লাহ তাআলা তাকে তৌফিক না দেয়? কোনো ব্যক্তি চাইলেই কি সে আদব সম্পন্ন হতে পারবে? না, বরং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আমাকে আদব সম্পন্ন ব্যক্তি বানিয়ে দাও, আমি যেন আমার দ্বারা যেন অজান্তে না দানিস্তা গায়ের দানিস্তাও যেন কোনো বেআদবি সংঘটিত না হয়।
মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আমরা মাশাআল্লাহ অনেকগুলো বিষয় জানার সৌভাগ্য হলো। সর্বশেষ আমরা দর্শক শ্রোতার একটা কল আমরা নেব, তারপরে আজকে আমরা মসজিদের আদর সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শুনে আমরা অনুষ্ঠান শেষে সমাপ্তির দিকে আমরা যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম হুমায়ুন কুদ্দুস, আমি রংপুর থেকে বলছি। আমার শুধু দুনিয়াবী কথাবার্তা, এমন এক সময় আসবে এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। তবে আমার খুব ভালো লাগতেছে, তাই আমার ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা দিচ্ছি।
মাশাআল্লাহ, এভাবে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাদানী চ্যানেল যে সকল অনুষ্ঠানগুলো আমাদেরকে উপহার দিয়ে থাকেন, মাদানী চ্যানেল মাধ্যমে প্রোগ্রামগুলো দেখার আমাদের সৌভাগ্য হয়। এই প্রোগ্রামগুলো থেকে প্রতিনিয়ত আমার আপনার জন্য শেখার অনেক কিছু আছে। আজকে আমি তো বলবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এই বর্তমান জমানায় বর্তমান সময়ে এলিম শিখার একটা সুন্দর পর্যায়ক্রমে আল্লাহ তাবারক তাআলা যে প্রিয় বান্দা যুগে যুগে শ্রেষ্ঠ ওলামা যারা, তাদের ইতিহাস পড়বেন যে তারা এলিম হাসিল করতে গিয়ে কত কষ্ট তাদের জীবনের মধ্যে এসেছে। কিন্তু আজকে আমাদের যুগের প্রবর্তনে আমাদের মাঝে এমন ডিজিটাল এক ব্যবস্থা আপনার চ্যানেলের মাধ্যমে আজকে ওই সকল বিষয়গুলো আজকে আলহামদুলিল্লাহ শিখার সৌভাগ্য হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে। আমি বলবো যেভাবে আপনি মাদানী চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন, এলমে দিন শিখছেন, কেউ বা নামাজি হচ্ছে, কেউ বা নেককার হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে, এর দাওয়াতটুকু আপনি কি আজকে যারা এর নিয়ামত থেকে যারা বঞ্চিত আপনি একটু তাদের কাছে পৌঁছিয়ে দিন। আপনার বলাতে আপনি একজনকে দাওয়াত দিন যে ভাই আপনার এলাকায় মাদানী চ্যানেল যদি থাকে আপনি মাদানী চ্যানেলের চোখ রাখুন। আপনার মোবাইলের মধ্যে অ্যাপস এর মধ্যে আপনার মাদানী চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আপনার অ্যাপসে গিয়ে আপনার সেখানে মাদানী চ্যানেল আপনার পাবেন। আজকে সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট বা প্রতিটি সাইডে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল মজুদ রয়েছে, আপনি নিজেও দেখে মাদানী চ্যানেল দেখার জন্য আপনি উৎসাহিত করেন। এমনও হতে পারে আপনার বলায় আমার বলায় বলার মাধ্যমে একটা ফ্যামিলি তাদের পরিবারের দীর্ঘদিনের সমস্যা সমাধান হচ্ছে না, মাদানী চ্যানেলে সমাধান করতে পারে। বলে কিভাবে, এই পরিবারের মধ্যে মনোমালিন্য হচ্ছে, স্বামী স্ত্রী তার সন্তানদের ঝগড়া হচ্ছে, প্রতিনিয়ত শান্তি নাই, অশান্তি ঘরের মধ্যে। আলহামদুলিল্লাহ যেদিন থেকে ফ্যামিলির মেম্বার সবাই বসে মাদানী চ্যানেল দেখতে লাগলো, আলহামদুলিল্লাহ মোবাইল থেকে দাওয়াত ইসলামীর আলোচনা শোনার পরে বলেন যে আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় যাদের মধ্যে অবুঝ ছিল তাদের মধ্যে বুঝ, সঠিক বুঝ আলহামদুলিল্লাহ তাদের মাঝে চলে এসেছে। তো এই মাদানী চ্যানেলের নিয়ামতের কথা আমি বর্তমান সময় কি বলবো, সময় আমাদের মাঝে খুবই কম। দর্শক শ্রোতা, আমি বলবো যে মাদানী চ্যানেলকে আমরা কদর করি আর মূল্যায়ন করি, আমরা মানুষের কাছে পৌঁছাই, এবং মাদানী চ্যানেলকে সদা সর্বদা চালিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত জরুরি। আপনার একটা চ্যানেলকে চালানোর জন্য আপনারা জানেন যে মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল ইংলিশ, মাদানী চ্যানেল বাংলা, নতুন বাচ্চাদের জন্য কিডস মাদানী চ্যানেল যেটা, সেটাও আগমন সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে আসতেছে। এই জন্য ফাইনান্সিয়াল যে বিষয়গুলো সেটাও আমি আপনাদেরকে আরজ করব, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন, বিকাশের মাধ্যমে হোক, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক। আশা করি মাদানী চ্যানেলকে আপনারা সহযোগিতা করবেন, আপনার মাদানী চ্যানেল দেখা এটাও সহযোগিতা, মাদানী চ্যানেল কাউকে দেখার জন্য উৎসাহিত
করবে না। ইমরান ভাই, একজন লোক যখন লঞ্চে ওঠে,
জি,
লঞ্চের যখন যাত্রী হয় উঠেই কিন্তু দেখে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, উঠেই কিন্তু দেখে যে লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট বা লাইফ বয় কটা আছে, বয়া, এতগুলো যাত্রী আছে, বয়া কি ভাগে পাবো, অর্থাৎ বয়া ধরে কিন্তু ডুবন্ত মানুষ লাইফ বয় ধরে কিন্তু ভেসে থাকে
পানিতে।
তো আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর শুকরিয়া আদায় মানে না করা, এটা হচ্ছে প্রকাশ্য দিবালোতে লোকে সূর্যের আলোকে অস্বীকার করা। তো দাওয়াতি ইসলামী কোথায় নেই দেখুন, যেখানে যেখানে মানুষ গুনাহ করতে পারে বা যেখানে যেখানে মানুষ ডেফিনেটলি পজিটিভলি যেখানে গুনাহ করছে, যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন তারাও হয়তো মানে এটা স্বীকার করবেন, তারাও হয়তো অস্বীকার করতে পারবেন না যে কোথায় না গুনাহ হচ্ছে, ইউটিউব, আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, তো সেখানে দাওয়াতি ইসলামীর মাদানী চ্যানেলের একটি শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, হ্যাঁ, ইউটিউবে আছে। তো কেউ যদি সেখানে গুনাহ থেকে বাঁচতে চায়, আমি বলবো যে দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যান আপনি, ইনশাআল্লাহ গুনাহের মনোভাব মন থেকে বের হয়ে যাবে, গুনার প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা জন্মবে
ইনশাআল্লাহ। আজ্জাবাজাল সময় খুবই কম, আসুন দর্শক শ্রোতা আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুম আলিয়ার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নাত থেকে কয়েকটি মসজিদ সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শ্রবণ করি। নাম্বার এক, ফতোয়া রিজভিয়া শরীফের ১৬তম খণ্ডের থেকেই এই মাদানী ফুল নেওয়া হয়েছে। বর্ণিত রয়েছে যে এক মসজিদ আল্লাহ তাআলার নিকট অভিযোগ করল, মানুষ আমার ভিতর বসে দুনিয়াবি কথা বলে।
আল্লাহ আল্লাহ।
অভিযোগ করে ফেরার পথে তার সাথে প্রতিমধ্যে ফেরেশতাদের সাক্ষাৎ হলো, তার সাথে মসজিদের সাথে, এবং বললেন আমাদেরকে মসজিদে দুনিয়াবি আলোচনাকারীদের ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ যারা ফেরেশতারা বলে যে যারা মসজিদে দুনিয়াবি কথা বলে তাদেরকে ধ্বংস করার জন্য, মসজিদে মানুষ রহমত আল্লাহ রহমতকে লুটে নেওয়ার জন্য মানুষ মসজিদে আসে, সেখানে দুনিয়াবি যারা কথা বলে তাদের অবস্থা কি দেখুন। বর্ণিত আছে যে ব্যক্তি গীবত করে যা কঠিন হারাম ও ব্যভিচার থেকেও নিকৃষ্ট, এবং যারা মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে তাদের মুখ থেকে খুবই মারাত্মক দুর্গন্ধ বের হয়, তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অভিযোগ করে। আল্লাহ তাআলার ফানা যেখানে মোবা ও অবৈধ কথা মসজিদে শরঈ প্রয়োজন ছাড়া বলার ব্যাপারে এই বিপদ, সেখানে মসজিদের ভিতরে বসে হারাম ও অবৈধ কাজ করলে কি অবস্থা হবে। নাম্বার তিন, দর্জির জন্য মসজিদে বসে কাপড় সেলাই করার অনুমতি নেই, অবশ্য যদি শিশুদের বাধা প্রদান ও মসজিদের হিফাজতের জন্য বসে তবে ক্ষতি নেই। অনুরূপভাবে লেখক যারা তাদের লেখকের জন্য পারিশ্রমিকের বিনিময়ে লেখার অনুমতি নেই মসজিদে। নাম্বার চার, মসজিদের ভিতর কোন ধরনের খটকুড়া কখনো ফেলবেন না। সাইয়েদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি জজবুল কুলুবে উদ্ধৃতি দিয়ে লেখেন, মসজিদে যদি সামান্য খটকুটাও ফেলা হয় তবে মসজিদের এত বেশি কষ্ট অনুভূত হয় যেমন কষ্ট মানুষ তার চোখে সামান্য কণা পড়লে অনুভব করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম্বার পাঁচ, মসজিদের দেওয়াল ফ্লোর চাটাই কিংবা কার্পেটের মধ্যে কিংবা সেটার নিচে থুতু ফেলা, নাক সাফ করা, নাক কিংবা কান থেকে ময়লা আবর্জনা বের করে লাগানো, মসজিদের ফ্লোর বা চাটাই থেকে সুতা কিংবা কিছু অংশ বের করা সবই নিষেধ, প্রয়োজনে রুমাল ইত্যাদি দিয়ে নাক মুছলে ক্ষতি নেই। মসজিদের ধুলাবালি ঝেড়ে তা এমন জায়গায় ফেলবেন না যেখানে ফেললে বেয়াদপি হয়, জুতা খুলে মসজিদের ভিতর সাথে নিয়ে যেতে চাইলে ধুলিবালি ইত্যাদি বাহিরে ঝেড়ে নিন। যে মসজিদের অনেক সময় আমরা যখন জুতা যখন মসজিদ আমরা নেওয়ার চেষ্টা করি, যেহেতু শরীয়তের মধ্যে অনুমতি আছে আপনি নিতে পারেন, কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে একটা বড় সতর্কতা অবলম্বন করতে হবে, এটার ধুলিবালি যা রয়েছে তা ঝেড়ে ভালোভাবে বাহিরে ফেলে আমরা মসজিদে আসবো। যদি পায়ের তালুতে ধুলিবালি ইত্যাদি লেগে থাকে তবে নিজের রুমাল ইত্যাদি দিয়ে মুছে মসজিদে প্রবেশ করবেন। দর্শক শ্রোতা অনেকগুলো মানে ফুল আমরা যে রিসালা আমরা জিয়ারত করলাম মসজিদ শুভাশেতের, এখন ওই রিসালা থেকে মসজিদের আদত সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এমন এক সময় আসবে অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোবাইলে দাওয়াত ইসলামীদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আবার উপস্থিত হব। দর্শক শ্রোতা সদা সর্বদা আমাদেরই চ্যানেল দেখতে থাকুন, ইলমে দিন হাসিল করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দিন শেখার জন্য আমাদেরই চ্যানেল দেখার আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।